فیض رضا جاری تاک بے فیض رضا جاری تاک بے فیض رضا جاری تاک بے.
الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلا آلک واصحابک یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ وعلا آلک واصحابک یا نور اللہ. پریو اسلام بیرہ مدنی چینلے درشک سرطا کیونہ چین اپنا دا عرب اکبر اپنا دکی شاگو تو جانا چھی মাদানী চ্যানেলের অনুষ্ঠান আলা হজরত রহমতুল্লাহ আলাই ও দাওয়াত ইসলামী. এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আলা হজরতের জীবনীর বিভিন্ন দিক নিয়ে, আমির আহলে সুন্নতের নসিহত নিয়ে, আলা হজরতের সাথে আমির আহলে সুন্নতের সম্পর্ক, তরিকতের সম্পর্ক, এলমি ময়দানের সম্পর্ক, সাংগঠনিকভাবে সম্পর্ক ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছি. আজকেও শুনব ইনশাআল্লাহ তাআলা আলা হজরত এবং এলমে হাদিস এর যে একটা দিক নির্দেশনা সেটা সম্পর্কেও জানবো, সাথে সাথে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল দাওয়াত ইসলামী বর্তমানে কি পর্যায়ে খুন দাপে আগাচ্ছে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল সেটাও জানার সৌভাগ্য আমরা অর্জন করব. শুরুতে দরুদ পাকের ফজিলত আমরা শ্রবণ করি. আল্লাহ পাকের শেষ নবী রাসুল করিম রাফুর রহিম হুজুরে মুজতবা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন. তা আসুন আমরা মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতার সহিত একবার এই মুহূর্তে দরুদ শরীফ পাঠ করি. সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম. ক্রিস্টাইমেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হজরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীনে মিল্লাত হামিয়া সুন্নাহ মাহিয়া বিদআত আলেমে শরিয়ত পীরে তরিকত হযরত আল্লামা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি, ইনি এলমে হাদিসের অনেক বেশি বড় পাণ্ডিত্য অর্জন করেন এবং সুবহানাল্লাহ সুন্দর ব্যাখ্যা ইনি বিভিন্ন জায়গার মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন. হাদিসে পাকের প্রতি ইনার মুহাব্বত, ভালোবাসা, জ্ঞান অর্জন করা এবং অপরকে সেটা প্রচার প্রসার করা, নিজে অধ্যয়ন করা, অপরকে অধ্যয়ন করানো, এক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছেন আলহামদুলিল্লাহ. এই সিলসিলা ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল দাওয়াত ইসলামী সাংগঠনিকভাবেও আলহামদুলিল্লাহ এলমে দ্বীনের প্রচার প্রসার এবং শিক্ষা কার্যক্রমকে সামনে অগ্রসর করার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে. প্রথমে আসুন আমরা কিছু বেসিক নলেজ অর্জন করার চেষ্টা করি যে হাদিস কাকে বলে. আমরা বলি না হাদিস শরীফ, হাদিসটা কি? মূলত আমাদের প্রিয় রসুল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যেটা শব্দ বের হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কর্ম ও মুবারক অবস্থান সমূহকে হাদিস বলা হয়। যেমন যে কাজটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারকে বলেছেন বা মনসম্মতি দিয়েছেন বা পবিত্র কর্ম এবং মুবারক যে অবস্থান ছিল, এগুলো হচ্ছে হাদিস। আবার কখনও কখনও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, তাবেঈ, ঈমান সহকারে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ তাদের সঙ্গ লাভকারীগণের বাণীকেও হাদিস বলা হয়। হাদিস একটি জ্ঞান, এটি শিখা হয়, মাদ্রাসাতে পড়ানো হয়, শেখানো হয়। আমাদের প্রিয় আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই হাদিস পড়তে কতটা আগ্রহী ছিলেন, তার হাদিস বোঝা, হাদিস শরীফ থেকে মাসআলা বের করে কতটা দক্ষ ছিলেন, যে হাদিস শরীফটা হচ্ছে পড়া, পড়ার পর সেখান থেকে সেটার সরাহ বের করা, সেটার থেকে মাসআলা বের করে সঠিক সমাধান করা, এটার জন্য তিনি কত তৎপর ছিলেন। আলা হজরত রহমতুল্লাহ আলাই অন্যের নিকট হাদিস পৌঁছানোর জন্য কেমন উৎসাহ উদ্দীপনা রাখতেন সে সম্পর্কে আজকে আমরা কিছু শোনার সৌভাগ্য ইনশাআল্লাহ তাআলা করব। এলমে হাদিসের সম্পর্কে একটি ব্যাখ্যা আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। মূল বিষয়ের প্রতি কথাবার্তার পূর্বে নিজের মধ্যে এই বিষয়গুলো সজ্জিত করে নেওয়া চাই। যেমন দিনই জ্ঞানের মধ্যে কোরআনুল করিমের পর সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে উত্তম জ্ঞান হলো হাদিসের জ্ঞান। যে আলেমে দিন, যে মুফতি, যে ইসলাম সম্পর্কে যে কোনো প্রকারের গবেষণা করতে চায়, তার উপর কোরআনে পাকের জ্ঞান রাখা আবশ্যক। এবং কোনো দক্ষ আশিক রসুলের অর্থাৎ আশিকে রসুল আলেমে দিন থেকে নিয়মিত হাদিসে পাকের জ্ঞানও অর্জন যাতে সে করে নেয়। কোরআনে পাকের জ্ঞান অর্জন করার সাথে সাথে হাদিসে পাকের প্রতি গবেষণার ইচ্ছা থাকা দরকার। তাও কার মাধ্যমে? একজন সুদক্ষ বিদক্ষণ আশিক রসুল আলিম এর স্মরণাপন্ন হওয়া উচিত। আল্লাহ পাক আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই মর্যাদা দান করেছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান থেকে যে শব্দ বের হয়েছিল, এক একটি বর্ণ, এক একটি শব্দ, এক একটি বাক্য এলম ও হিকমতের গভীর সমুদ্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবান মোবারকের এক একটি শব্দ চয়ন, এক একটি শব্দের ওয়ার্ড, এগুলা মুক্তামণির মতো, সুবহানাল্লাহ, একবারে এলম এবং হিকমতের সমুদ্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ, ওই মোবারক মুখ, যে মুখ দিয়ে যা কিছু বের হতো সেগুলো কেবল সত্যই বের হতো, সত্য আর সত্যই হতো, সত্য ব্যতীত এই মোবারক জবান থেকে অন্য কিছু বের হতো না। যে ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল করিমে সূরা নজমের 3 এবং 4 আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কাজুল ইমান থেকে অনুবাদ, আর তিনি কোনো কথা নিজ প্রবৃত্তি থেকে বলেন না, আর তিনি কোনো কথা নিজ প্রবৃত্তি থেকে বলেন না, তা তো ওহি যা তার প্রতি নাজিল করা হয়। এখানে আশিকানের রসুল ওলামায়ে কেরামগণ এলমে হাদিস শিকার ক্ষেত্রে একটি ভালোবাসার দিকও মাথায় রাখেন। তা এটাই যে হাদিসে পাক আমাদের হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে বের হওয়া শব্দগুলি, ওটাই তো হাদিস যেটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে বের হয়েছে, সেই শব্দগুলি যার মধ্যে হুজুরের মুখের সুগন্ধি রয়েছে, এটা সেই শব্দগুলি যার মধ্যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মিষ্ট ভাষা রয়েছে, সেই শব্দগুলি যা আমাদের পৃথিবীর প্রাণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ধরন স্মরণ করিয়ে দেয়। যখন আমরা হাদিসে পাক বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে মুবারক, এটা আমার নবী এভাবে বলেন, কি বলেন যে এ, তখন কি আলবত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যখন বের হচ্ছিল এই শব্দ চয়নগুলো, এই বাক্যটা, এই হাদিসে পাকটা, তখন একটু খেয়াল করেন কেমন মুক্তামণি ঝরছিল সখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে বেরোচ্ছে। তো সুবহানাল্লাহ, অতএব আশিকানা রসুল যত ওলামায়ে কেরাম নিজের বক্ষকে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণ দ্বারা আবদ্ধ করার জন্য, ইশকে রসুল বৃদ্ধি করার জন্য আগ্রহ উদ্দীপনার সাথে এলমে দিন শিখতেন এবং সেটাকে সামনের দিকে প্রসারও করতেন। একটা জিনিস খেয়াল করতে হবে, শুধুমাত্র আমি কোরআন পড়লাম, মুখস্থ করলাম, আমি হাদিসে পাক মুখস্থ করলাম, আরে শুধু কোরআন পড়া এটা স্বভাবের কাজ, তবে বুঝতে হবে কোরআন এটা আল্লাহ পাকের পাক কালাম, আল্লাহ আমাদের জন্য কী ইরশাদে মোবারকা করেছেন। হাদিসে পাক হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেন না, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতেন সেটা সেটাই তিনি বলতেন। তাহলে ওই কথাটা বলার সময় এটার ব্যাপকতা, এটার নসিহতের বাণীটা আমার হৃদয়ের পুষ্পদানিতে আমি কীভাবে রিসিভ করছি। তাহলে ইশক রসুলের মহাব্বত, কোরআনের মহাব্বত, আল্লাহ পাকের মহাব্বত যদি কানেকশন না থাকে, শুধুমাত্র রিডিং পড়ে গেলাম, বড় আলিম হয়ে গেলাম, কিন্তু মহাব্বতের রসুল যদি না থাকে, আল্লাহ পাকের ভয় যদি না থাকে, এর মধ্যে যদি জ্ঞানের গভীর সমুদ্রে যদি ঢুব দিতে না পারে, তাহলে ওই ইলম বরবাদ। কারণ প্রত্যেকটা ইলিমের মধ্যে রসুল পাকের মহাব্বত আদব রয়েছে, এই আদবটা যদি অর্জন করতে না পারে সবই বৃথা। এই ক্ষেত্রে যখন আমরা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহের মতো ব্যক্তিত্বকে দেখি, তখন আপনি দেখতে পাবেন আলা হযরত রহমতুল্লাহ অত্যন্ত দক্ষ মুফতি ছিলেন, অতুলনীয় আলেমে দিনও, আর তিনি কেবল আশিক রসুল নন, বরং আশিক রসুলের ইমাম, যত নবী প্রেমিকদের তিনি ইমাম। এই জন্য আলা হযরত হওয়াটা এই বিষয়ে প্রমাণ করে যে এলমে হাদিসের ক্ষেত্রে পরিপূর্ণ দক্ষতা তিনি রাখতেন। আর আমরা যখন আলা হজরতের জীবন পড়ি তখন আলা হজরত রহমতুল্লাহ আসলে হাদিসের ক্ষেত্রে দক্ষ আলেম সেটা আমাদের দৃষ্টিগোচর হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আলা হজরতের জীবনী এবং এলমে হাদিসের তিনটা সাইড, তিনটা দিক, আমরা এই বিষয়ের প্রতি চিন্তা করি যে আলা হজরত এলমে হাদিসের মধ্যে কেমন দক্ষতা রাখতেন, তাহলে মৌলিকভাবে আলা হজরত এর তিনটা দিক আমাদের সামনে একবার আয়নার মতো পরিষ্কার হয়ে যায়, সামনে চলে আসে। নাম্বার ওয়ান, জ্ঞান ও বিষয়ের দিকে আলা হজরত রহমতুল্লাহ আলাই এলমে হাদিসের মধ্যে কেমন পারদর্শী ছিলেন, অর্থাৎ হাদিস পাকের যে স্তর রয়েছে, হাদিস পাকের বিভিন্ন প্রকার ওলামায়ে কেরাম নির্ধারণ করেছে, সে স্তর প্রকারগুলোকে বুঝতে, হাদিস পাকের অর্থ সারাংশ বুঝতে, হাদিস পাক থেকে জ্ঞানের বিষয় বের করার ক্ষেত্রে আলা হজরত কেমন পারদর্শী ছিলেন, কেমন ইনি উচ্চ মাপের ছিলেন। তারপর সেকেন্ড হচ্ছে হাদিসসমূহ পড়ার ক্ষেত্রে হাদিসের আয়ত্ত করতে, স্মরণ রাখতে, অন্যের নিকট পৌঁছাতে আলা হজরত রহমতুল্লাহের ধরন কেমন ছিল। এবার নাম্বার তিন আসুন, তৃতীয় দিক হচ্ছে এটাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহের উপর আমল করার ক্ষেত্রে, একটা হচ্ছে অর্জন করা, পৌঁছিয়ে দেওয়া, একটা হচ্ছে আমল করার ক্ষেত্রে আলা হজরত রহমতুল্লাহ আলাইহি কেমন ছিলেন, এই তিনটা দিক আমাদের সামনে রাখা দরকার, যাতে করে আমরা বুঝতে পারি যে আলা হজরত রহমতুল্লাহ আলাইহি কেমন অনন্য। বলা হচ্ছে এই তিনটা দিক যদি সাইট আপনি বর্ণনা করেন, আলা হজরত রহমতুল্লাহ আলাইহি এই তিনটা দিকের মধ্যে অতুলনীয় ছিলেন। 1303 হিজরির কথা, মুহাদ্দিস ওয়াইসি আহমদ সুরতি রহমতুল্লাহ আলাইহি পিলিবেত এ মাদ্রাসা, পিলিবেত একটা জায়গা, ওখানে মাদ্রাসাতুল হাদিস স্থাপন করলেন, হাদিসের মাদ্রাসা অনেক বড় হাদিস শরীফের উপর। এরই প্রেক্ষিতে মুহাদ্দিস সুরতি রহমতুল্লাহ আলাইহি দেশের বড় বড় ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। আজিমুশান এই মেহফিলের মধ্যে আলা হজরত ইমাম আহলে সুন্নাত তশরিফ আনলেন, মুহাদ্দিস সুরতি রহমতুল্লাহ আলাইহি আলা হজরতের খিদমতে বয়ান করার অনুরোধ করলেন। তারপর আলা হজরত রহমতুল্লাহ আলাইহি মঞ্চে তশরিফ নিয়ে গেলেন আর নিজ দেশের বড় বড় ওলামা মুহাদ্দিস ফকিহগণ উপস্থিতিতে এলমে হাদিসের উপর তিন ঘন্টা বয়ান করলেন। স্টেজের মধ্যে পুরা দেশ বরণ্য, ভারতবর্ষের বড় বড় বিখ্যাত আলেম ওলামাগণ, আর আলা হজরত তিন ঘন্টা বয়ান দিলেন। শুধু তিন ঘন্টা বয়ান দিছে তা না, আরও শ্রবণ করি, আলা হজরত রহমতুল্লাহ আলাইহি এলমে হাদিসের উপর সুদৃঢ় সূক্ষ্ম জ্ঞান বর্ণনা করেছেন, আর তারা শ্রবণ করে ওই মেহফিলের বিদ্যমান বড় বড় ওলামা ইনার আশ্চর্য হতে থাকে। যখন আলা হজরতের বয়ান শেষ হয়ে গেল, মুহাদ্দিস সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহির ছেলে উঠল আর সামনে অগ্রসর হওয়ার সাথে সাথে আলা হজরত রহমতুল্লাহ আলাইহির হাতে চুম্বন করল। প্রিয় স্নাইবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হজরতের জ্ঞান এই বিষয়ের দিক থেকে এলমে হাদিসের এত বেশি পারদর্শী ছিল যে আলা হজরত রহমতুল্লাহ আলাইহির জ্ঞানের দিক থেকে এসব বিষয়ে আমিরুল মুমিনিন ফিল হাদিস এর উপাধি আলা হজরত রহমতুল্লাহ আলাইহিকে সে যুগের মুহাদ্দিসিনগণ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন আসুন হাদিস পড়া, হাদিস শরীফ আয়ত্তে রাখা, অন্যের নিকট পৌঁছানোর ব্যাপারে আলা হজরত রহমতুল্লাহ আলাইহি কেমন ছিলেন। বলা হচ্ছে একবার সৈয়দে আলা হজরতকে জিজ্ঞাসা করা হলো, আপনি হাদিসে পাকের কোন কোন কিতাব পড়েছেন? এর উত্তরে আলা হজরত রহমতুল্লাহ আলাইহি প্রথমত এলমে হাদিসের কয়েকটি কিতাবের নাম গণনা করছেন, যেমন বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এভাবে 31টি নাম গণনা করার পর বললেন, এগুলো সহ এলমে হাদিসের 50টিরও বেশি কিতাব আমার পড়া, পড়ানো, অধ্যয়নে রয়েছে। সুবহানাল্লাহ। তো এই 50টি কিতাব আলা হজরত রহমতুল্লাহ পড়া, পড়ানো এবং অধ্যয়নে রয়েছে, সেগুলোর মধ্যে হতে কেবল আপনি একটু খেয়াল করেন যে বুখারি শরীফ, বুখারি শরীফের মধ্যে 1823 পৃষ্ঠা, আর এর মধ্যে হাদিস শরীফ রয়েছে 7563। এবার আসুন মুসলিম শরীফ, মুসলিম শরীফের 1157 পৃষ্ঠা, এর মধ্যে হাদিস শরীফ রয়েছে 3033। আবু দাউদ শরীফের পৃষ্ঠা রয়েছে 820, যেখানে হাদিসে পাক রয়েছে 5273। এরপর তিরমিজি শরীফের 884 পৃষ্ঠা, হাদিসে পাকের সংখ্যা হচ্ছে 3958। নাসাই শরীফ যেটার পৃষ্ঠা হচ্ছে 905, এর মধ্যে হাদিসে পাকের সংখ্যা হচ্ছে 5769টি। ইবনে মাজাহ শরীফ যেখানে মাত্র পৃষ্ঠা রয়েছে 705 পৃষ্ঠা, কিন্তু হাদিসের সংখ্যা হচ্ছে 4341টি। অনুরূপ যদি 50টি কিতাবের মধ্যে কেবল 20টি কিতাবের খণ্ড এগুলোর পৃষ্ঠাসমূহ ও এর মধ্যে উল্লেখিত হাদিসের সংখ্যা দেওয়া হলো সর্বমোট 49 খণ্ড হয়েছে, সেগুলোর সর্বমোট 29903 পৃষ্ঠা, 29903 পৃষ্ঠা। আর যদি হাদিস শরীফের যদি আপনি টোটাল করেন তাহলে 1,34,811টি হাদিস শরীফ। এত হাদিস শরীফ একটা দুটো না, 1,34,000। এবার চিন্তা করেন আমাদের তো 11টি মুখস্থ আছে কিনা দেখেন, 40টা মুখস্থ আছে বলতে, 40টা হাদিস শরীফ অন্ধপক্ষে মুখস্থ রাখা, 40টি মুখস্থ আছে কিনা, 100টি আছে কিনা, বা 100টি বিষয়ে জানা আছে কিনা, পড়া হয়েছে কিনা। অথচ এতগুলো তিনি আয়ত্ত করেছেন 1,34,811টি, এগুলোর মধ্যে চলে আসে। এগুলো এখন হাদিসে পাকের কেবল 20টি কিতাবের বিশদ বিবরণ আর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির অধ্যয়নের মধ্যে এগুলোর কিতাব রয়েছে 50টিরও বেশি। যদি এই সমস্ত কিতাবের প্রতি দৃষ্টি দেওয়া হয় তাহলে অনুমান করে নিন এবার কতই হতে পারে। তো সুবহানাল্লাহ, এগুলো কত হাজার পৃষ্ঠা হবে, কত লাখ হাদিস শরীফ হবে, আলা হযরতের অধ্যাপনা এবং অধ্যয়ন অন্তর্ভুক্ত ছিল। অতঃপর এখান থেকে আমরা এ বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন, অনলি একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন, সুতরাং সার্বিকভাবে বলতেন 50টিরও বেশি কিতাব। যখন প্রশ্ন করলো আপনি কয়টি কিতাব, তো উনি সার্বিকভাবে 50টি কিতাবের কথা বলছেন। তো 50টিরও বেশি কিতাব বলতে 55টিও হতে পারে, 60টিও হতে পারে, 70টিও হতে পারে, 50-এর অধিক মানে বেশি কিতাব। এই ব্যাপারে গবেষণা করা হয়েছে কতিপয় আশিকে আলা হযরত ওলামা কেরামগণ বলেন 4 বছর পরিশ্রম করেছেন আলা হযরত রাহমাতুল্লাহ লিখিত 350টি কিতাব একত্রিত করলেন ওনার লিখিত। তারা বললেন সে 350টি কিতাব আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যত হাদিসে পাক উদ্ধৃত করেছেন সে হাদিসে পাকগুলো আলাদা করলেন, তখন এগুলো সর্বমোট 10,000 হাদিসে একত্রিত হয়ে গেল। এরপর ইনি 350টি কিতাব করলো, এখান থেকে এরা বের করতেছে। অতএব হাদিসে পাকগুলোর মূল কিতাবে সে সব হাদিস অন্বেষণ করা হলো, তখন বোঝা গেল যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি 350টি কিতাবে যা হাদিসে পাক আলোচনা করেছেন সে হাদিসে পাক 400 কিতাব থেকে সংগ্রহ করা হয়েছে। এই গবেষণা থেকে বোঝা গেল হাদিসে পাকের 400 কিতাব রয়েছে যা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টির মধ্যে থাকত। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সেগুলো দেখতেন, সেগুলো হাদিসে পাক অধ্যয়ন করতেন আর লেখার সময় বর্ণনা করতেন। এবার আপনি কেন আলা হযরতকে মানবেন না? আলা হযরতের জ্ঞানের বিবরণ পড়ে দিয়ে হাদিসে পাকের গবেষণা, কোরআনে পাকের রিসার্চ কোন পর্যায়ে ছিল সে একটা প্রশ্ন করলো, তিনি একটা উত্তর দিতেন না। কোরআনের আলোকে বলতেন, হাদিসে পাকের আলোকে বলতেন, এই কিতাবের আলোকে, ওই কিতাবের আলোকে, ওই কিতাবের আলোকে, যেগুলো গ্রহণযোগ্য মতামত সবাই মেনে নেয় ওই সমস্ত কিতাবের আলোকে তিনি আলাদা আলাদা আলাদাভাবে বিভিন্নভাবে প্রশ্নটা উত্তর দিতেন। এ হচ্ছে হাদিসে পাকের সাথে আমার আলা হযরতের সাথে কানেকশন, এলমে দ্বীনের ক্ষেত্রে তিনার যে কানেকশন। তিনি কেন আলা হযরত হবেন না, তাকে আমরা কেন মানবো না, তিনি কেমন মুজাদ্দিদ? অথবা এটাও মনে রাখতে হবে যেগুলো গবেষণা করা হলো আলা হযরত রাহমাতুল্লাহ আলাই শুধুমাত্র কেবল 350টি কিতাবের মধ্যে করা হয়েছে, মানে যারা রিসার্চ হচ্ছে বলতে 350 থেকে আমরা বাইর করলাম তিনি কয়টা কিতাব থেকে এগুলো নিতে পারে, এবং এই 350টি কিতাব যে লিখেছেন কয়টা হাদিস শরীফ থেকে সেট আপ হতে পারে। বলেছে আলা হযরতের লিখিত কিতাব প্রায় 1,500-এর ঊর্ধ্বে। এ সমস্ত কিতাব থেকে হাদিস পাক একত্রিত করা হয়, তাহলে একটু অনুমান করে নিন কতগুলো কিতাবের ভাণ্ডার একত্রিত হয়ে যায় এবং তার জ্ঞানের পরিধি কতটুকু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলা হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ কেমন এলমে হাদিসের পারদর্শী নন, শুধু অনলি হাদিসের মধ্যে নয় বরঞ্চ 100টির বেশি জ্ঞানে তিনি পরিপূর্ণ দক্ষতা তিনি রাখতেন, এবং অধ্যয়ন কেবল এক বিষয়ের জ্ঞান সম্পর্কে হলে তাহলে 100টির বেশি জ্ঞান প্রতিটি বিষয় সম্পর্কে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির কতটুকু অধ্যয়ন ছিল, কতটুকু তিনি এগুলা অধ্যয়ন করেছেন, কতগুলো কিতাব তিনি পড়েছেন, অথবা পাশাপাশি লেখালেখির কাজও করেছেন, ফতোয়া দিয়েছেন। আলা হযরত পীরে কামিলে ছিলেন, পীর মুরিদগণের উপস্থিত হতেন, তাদেরকে শিখাতেন, তাদেরকে এলমে দিন শিখাতেন। আলা হযরত আবার টিচার অর্থাৎ শিক্ষক মাদ্রাসাতে পড়াতেন, ওস্তাদের সামনে বিভিন্ন মাসালার সমাধান করতেন, এত ব্যস্ততার মধ্যে তিনার অধ্যয়ন জ্ঞান দেখে অবাক হওয়া, আশ্চর্য হওয়া। এবার বুঝুন, যারা মেহফিল করে দিন রাত, মেহফিল করতে করতে অনেক সময় স্টাডি কতটুকু হয়, অনেক সময় একটা কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকে শুধু ইবাদত নিয়ে পড়ে আছে, তার স্টাডি করা হচ্ছে না, অনেকে স্টাডি নিয়ে পড়ে তার ইবাদত করা হচ্ছে না, অনেকে দেখা যাচ্ছে মেহফিল করতেছে তার এটা ওটা করা হচ্ছে না। কিন্তু সমগ্র কিছু যদি আলা হজরতের দিকে তাকানো হয়, তিনি কীভাবে দুর্দান্তভাবে তিনি সামনে অগ্রসর হয়েছেন আপনি একটু অনুমান করেন। আল্লাহ পাক আলা হজরতের মোহাব্বত, ভালোবাসা আমাদেরকে নসিব করুন। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাকে অনেক বড় ইনার উপর দয়া করেছেন আলা হজরতের উপর। তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আলা হজরতের দামানকে মজবুতভাবে তুলেছেন। এই যে হাদিস শরীফের উপর এত জ্ঞান পণ্ডিত্য, কেউ একজন একটা মাসালা জিজ্ঞেস করলো, তো আলা হজরত রহমতুল্লাহ ওই মাসালাটা একটা কিতাব থেকে নয়, অনেক কিতাব থেকে বিভিন্ন আলোকে তিনি সেটার সমাধান দিতেন, যাতে কেউ এটা বলতে না পারে ইমাম মুসলিম এরকম বলছে, অমুকে তো এটার ব্যাপারে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি কী বলেছেন, তো ইমাম বুখারি কোন আলোকে বলেছেন, ইমাম মুসলিম কী বলেছেন, আবু দাউদ শরীফের মধ্যে কিসের আলোকে, এ হাদিসে পাকের আলোকে কী আসছে, বিস্তারিত ডিটেলস তিনি প্রদান করতেন। মাসালা একটা, কিন্তু এটার প্রেক্ষিতে ইনি প্রায় 20-15টারও দলিল দিয়ে দিতেন। আল্লাহ পাকের পানা অনেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বুস্তাগি করছে, খতমে নবুয়াতের ব্যাপারে প্রশ্ন উঠাচ্ছে, বিভিন্ন ধরনের কটূক্তি করা হচ্ছে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ব্যাপারে, তারপরে আম্বিয়ে কেরামের বিভিন্ন ব্যাপারে কটূক্তি। তো ইনি কোরআন এবং হাদিস থেকে এমন গবেষণা করে রিসার্চ করে মানুষের সামনে উপস্থিত করতেন যে সুবহানাল্লাহ, এটা অনন্য দৃষ্টান্ত। যে বিভিন্ন মাসালা আমি যদি কয়েকটা উদাহরণ না দেয় তো আপনারা বুঝবেন না, কিন্তু সময় তো এত নেই যে আমি আপনাদের সম্মুখে এতটুকু বিশ্লেষণ করতে যাব যে একটা মাসালা সম্পর্কে যদি আপনাদেরকে বলতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন একটা মাসালার ক্ষেত্রে আলা হজরত রহমতুল্লাহ কয়টা কিতাবের হাওলা দিয়ে মানুষকে বোঝাতেন। এই যে গবেষণা রিসার্চ এমনি এমনি হয়ে যায় না, এগুলোর জন্য অধ্যবসায় করতে হয়, অনেক মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়, এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থাকতে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম থাকতে হয়, এছাড়া এটা কখনো কল্পনা করা যায় না। আর আলহামদুলিল্লাহ বর্তমানে দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা বিভিন্ন জায়গায় নির্মাণ করেছেন, দরসে নিজামে আলিম কোর্সে ভর্তি করাচ্ছেন, আপনিও চাইলে আপনার সন্তানদেরকে আলিম কোর্সে ভর্তি করাতে পারেন, ফয়জান অনলাইন একাডেমির মাধ্যমে দরসে নিজামে হচ্ছে অনলাইনের মাধ্যমে। দাওয়াত ইসলামী বর্তমানে এলমি এবং গবেষণা ইসলামী রিসার্চ সেন্টার হাদিসে পাকের অনেক উর্দু কিতাব প্রস্তুত করে দিল সুবহানাল্লাহ। এরপর দাওয়াত ইসলামী আলা হজরত যেহেতু অনুষ্ঠান, তো এই হাদিসে পাকের রিসার্চ আলা হজরতের যেমনটা ছিল, দাওয়াত ইসলামী কী করছে, এই হাদিসে পাক যার জন্য হজরতে আবু আব্বাস মুস্তাগিফারি রহমতুল্লাহ আলাইহি এক বছর রোজা রাখলেন, এই হাদিসে পাকের বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত রিসালা মাকতাবাতুল মদিনাতে, বেদুইনের প্রশ্ন ও হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর সুবহানাল্লাহ প্রকাশ করেছে। অনুরূপভাবে মাকতাবাতুল মদিনার কিতাব ফয়জানে রিয়াদুস সালিহীন ইমাম নববীতে লিখেন হাদিসের কিতাব, যেগুলো আরবিতে রয়েছে তার মধ্যে 1896টি হাদিস রয়েছে, সে হাদিসে পাকের সহজ অনুবাদ ব্যাখ্যার উপর কাজ চলমান রয়েছে। ফয়জানে রিয়াদুস সালিহীন 6 খণ্ডে লেখা হয়েছে। মাকতাবাতুল মদিনার একটি কিতাব আনোয়ারুল হাদিস, অনুরূপভাবে 40টি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত বাণী। এরপর শেখ তরিকাত আমির আহলে সুন্নতের একটি রিসালা এসেছে ফয়জানে আহলে বায়েত, এর মধ্যে সুবহানাল্লাহ আহলে বায়েতের শানে 40টি হাদিস শরীফ একত্রিত করা হয়েছে। এরপর আমির আহলে সুন্নতের একটি রিসালা প্রত্যেক সাহাবি জান্নাতি জান্নাতি, এর মধ্যে সাহাবায়ে কেরামের শান মর্যাদার উপর 40টি হাদিস শরীফ একত্রিত হয়েছে। এরপরে ইসলামিক ইবুক লাইব্রেরি অ্যাপস চালু করেছে, আপনি দেখবেন ইসলামিক ইবুক লাইব্রেরি, এটা আপনি ডাউনলোড করেন ইনশাল্লাহ, এই ডাউনলোড করলে ইনশাল্লাহ তাআলা এর মধ্যে থেকে আপনি সুবহানাল্লাহ অসংখ্য কিতাব দাওয়াত ইসলামী কিতাবগুলো আপনি পেয়ে যাবেন। আগে তো সিডি আকারে ছিল, পিডিএফ আকারে ছিল, এখন একটা অ্যাপসের মধ্যে সব কিতাব নিয়ে এসেছেন সুবহানাল্লাহ। তারপরে এভাবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এলমি ময়দানের মধ্যে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এখন আমরা যারা দাওয়াত ইসলামীকে ভালোবাসে, অনেকদিন ধরে দাওয়াত ইসলামী সম্পৃক্ততায় রয়েছি, আমরা কতটুকু করলাম, আমরা কী অর্জন করলাম, আমরা কতটুকু আগাতে পারলাম, দাওয়াত ইসলামী এগিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের দ্বীনে খেদমত হচ্ছে, ভান্ডার থেকে যারা নেওয়া নিয়ে নিচ্ছে, কিন্তু আমি কতটুকু অর্জন করলাম, আপনি কতটুকু অর্জন করলেন। সেজন্য আমরা নিয়ত করি, আজকে যেহেতু এলম নিয়ে আলোচনা হচ্ছে, আমরা কিতাব গবেষণা করি, দাওয়াত সামনে যে রিসালাগুলো, ছোটো ছোটো রিসালা, এগুলো আমরা পড়ার জন্য অভ্যস্ত করি। আমরা বড়টা পড়তে পারছি না, কিন্তু এই কিতাবগুলো কিন্তু বড় কিতাব। যেমন আমি কিছু বড় কিতাব যখন পড়ার সৌভাগ্য অর্জন হয়, দেখি আমির আলে সুন্নতের যে ছোটো ছোটো পুস্তিকাল, তো এই হাওলা যেগুলো দিয়েছে এগুলো বড় বড় কিতাব থেকে, যেহেতু বড় কিতাব থেকে আপনি আনতে পারবেন না। আলহামদুলিল্লাহ আমির আলে সুন্নত বিভিন্ন বিষয়ে আলাদা 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 পাঠ 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 রিসালা আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় হচ্ছে। আপনি মাক্তাবাতুল মদিনা থেকে রিসালাগুলো সংগ্রহ করেন, পড়তে থাকেন, ইনশাআল্লাহ এলমের যে চর্চা সেটা বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার সে তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ফায়জে রাজা জারি থাকবে থাকবে, ফায়জে রাজা জারি থাকবে থাকবে, ফায়জে রাজা জারি থাকবে।